রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। উম্মাহাতুল মুমিনিন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানবো ইনশাআল্লাহ উম্মুল মুমিনিন উম্মু হাবিবা রমলা বিনতি আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহার জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে হাবিবার বিয়ে হয়েছিল সপ্তম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে উম্মে হাবিবা ছিলেন নবম, আর সেই সময়ে জীবিত স্ত্রীদের মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সপ্তম। উম্মে হাবিবা, এটা হচ্ছে তার কুনিয়া বা উপনাম। উম্মে হাবিবা মানে হাবিবার মা। তার আসল নাম ছিল রামলা, রামলা বিনতি আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা। তবে আলেমদের আরেক দল বলেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার আসল নাম হচ্ছে হিন্দ, অর্থাৎ হিন্দ বিনতে আবি সুফিয়ান। আরবের অনেকেই তাদের মেয়েদের নাম হিন্দ রাখত। হিন্দুস্তান থেকে এই হিন্দ শব্দের উৎপত্তি। আমরা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মুসলিমরা ঐতিহাসিকভাবেই হিন্দুস্তানের অন্তর্ভুক্ত। তাই আমাদের মনে আগ্রহ জাগা স্বাভাবিক, আরবরা কেন তাদের মেয়েদের নাম হিন্দ রাখত। এর কারণ হচ্ছে প্রাচীন আরবরা হিন্দুস্তানি তরবারির খুব কদর করত, যাকে আরবিতে বলে সাইফ আল মুহান্নাদ। কবি কাব বিন জুহাইর ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি কবিতা পড়েছিল। তখন খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন জুহাইরকে নিজের গায়ের চাদর উপহার দিয়েছিলেন। সেই কবিতার একটি লাইন ছিল এইরকম, কাব বিন জুহাইর বলেছিল, ইন্নার রাসূলা লা নূরুন ইস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। নিশ্চয় আল্লাহর রাসূল এমন এক আলো যার থেকে শুধু উজ্জ্বলতাই প্রত্যাশা করা হয়, আর তিনি আল্লাহর রাহে উত্তোলিত হিন্দুস্তানি তরবারি, মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। সুতরাং সুন্দর এবং উত্তম কিছু বোঝানোর জন্য উপমা হিসেবে হিন্দ শব্দটি ব্যবহার করত আরবরা। তবে তিনি হিন্দ বিনতে আবি সুফিয়ান এই নামের পরিবর্তে উম্মে হাবিবা নামেই অধিক পরিচিত। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান ছিল মক্কার কুরাইশদের একজন দাপুটে নেতা, এছাড়া সে ছিল একজন বড় ব্যবসায়ী। আবু সুফিয়ানের একাধিক স্ত্রী ছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা সম্পর্কে আমরা অনেকেই জানি, যিনি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছিলেন, আর উহুদের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজার লাশ বিকৃতি করেছিলেন। এটা করেছিলেন প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে, কারণ বদরের যুদ্ধে হিন্দার পিতা উতবা মুসলিমদের হাতে নিহত হয়েছিল। এই হিন্দা উম্মে হাবিবার মা নন, তিনি ছিলেন উম্মে হাবিবার ভাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মা। সুতরাং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের দুজনের পিতা একই ব্যক্তি হলেও তাদের মা ছিলেন দুজন ভিন্ন ব্যক্তি, সুতরাং তারা ছিলেন পরস্পর বৈমাত্রেয় ভাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আবু সুফিয়ানের অন্য একজন স্ত্রীর সন্তান। উম্মে হাবিবার মায়ের নাম সাফিয়া বিনতে আবিল আস। এই সাফিয়া ছিলেন তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ফুপু। সুতরাং মায়ের দিক থেকে ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার। এই কথাগুলোর সার কথা হচ্ছে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা জন্মেছিলেন কুরাইশদের সবচেয়ে অভিজাত বংশে। আগেই বলেছি উম্মে হাবিবার পিতা আবু সুফিয়ান ছিল কুরাইশদের নেতা। বিশেষ করে বদর যুদ্ধের পর যখন কাফেরদের শীর্ষস্থানীয় নেতারা নিহত হয়, তখন নেতৃত্বের দিকে আবু সুফিয়ানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউই ছিল না। ফলে সেই সময় আবু সুফিয়ান ছিল মক্কার কাফের মুশরিকদের অবিসংবাদিত নেতা। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে, এর আগ পর্যন্ত তিনি ছিলেন ইসলামের চরম শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান, তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 17 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন আর মূর্তি পূজা বাদ দিতে বললেন। এই কারণে খেপে উঠল মুশরিক নেতারা। আবু সুফিয়ানও ছিল এমনই একজন, সে শত্রুতা শুরু করল আল্লাহ রাসূলের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা মুসলিম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করলেন উম্মে হাবিবা এবং তার স্বামী উবাইদুল্লাহ বিন জাহাশ। ইসলাম গ্রহণের কারণে তাদের উপরে নেমে এলো অত্যাচার, তাই উম্মে হাবিবা এবং তার স্বামী হিজরত করে চলে গেলেন আফ্রিকার দেশ আবিসিনিয়াতে। আবিসিনিয়া বা ইথিওপিয়া যাওয়ার পর উম্মে হাবিবার একটি মেয়ে হলো। মেয়েটির নাম রাখা হলো হাবিবা। সেই থেকে এই মেয়ের নামের সাথে যুক্ত করে তাকে ডাকা হতো উম্মে হাবিবা বা হাবিবার মা। এরপর থেকে এই নামেই তিনি প্রসিদ্ধি লাভ করেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার জীবনে অনেক পরীক্ষা এসেছে। ঈমান থাকলে পরীক্ষা তো আসবেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন,
আলিফ লাম মিম আহাসিবা আন-নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين
الف لام ميم মানুষ কি মনে করে তারা এই কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর নিশ্চয় জেনে নেবেন কারা মিথ্যুক। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন প্রত্যেক ঈমানদারকেই তার ঈমানের ব্যাপারে পরীক্ষা নেওয়া হবে। এভাবে আল্লাহ তাআলা সত্যবাদী এবং মিথ্যাবাদীদেরকে পৃথক করবেন। এরই ধারাবাহিকতায় ইসলাম গ্রহণের পর থেকে একের পর এক পরীক্ষা চলে এলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার জীবনে। আফ্রিকার দেশ আবিসিনিয়াতে হিজরতের পরেও শেষ হলো না সেই পরীক্ষা। একদিন তিনি স্বপ্ন দেখলেন তার স্বামী উবাইদুল্লার চেহারাটা কেমন বিভৎস আর কুৎসিত হয়ে গেছে। উবাইদুল্লাহ ডুবে যাচ্ছে অন্ধকার সমুদ্রের মধ্যে। এই স্বপ্ন দেখে ভয়ে ঘুম ভেঙে গেল উম্মে হাবিবার। জেগে ওঠার পর তিনি বললেন, নিশ্চয় খারাপ কিছু ঘটতে যাচ্ছে। হলোও তাই। পরদিন সকালে উবাইদুল্লাহ বলল, উম্মে হাবিবা, আমি ভেবেছি খ্রিস্টান হয়ে যাব। এটাই আমার কাছে উত্তম ধর্ম মনে হচ্ছে, তুমিও খ্রিস্টান হয়ে যাও। একথা শুনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বললেন, কখনো না, ইসলামই একমাত্র সত্য ধর্ম। এরপর তিনি তার স্বামীকে বোঝাতে লাগলেন, তাকে সেই দুঃস্বপ্নের কথাও বললেন, কিন্তু উবাইদুল্লাহ কোনো কথাই শুনল না, সে মুরতাদ হয়ে গেল। মুরতাদ হওয়ার পর সে দিন রাত মদ পান করতে লাগল, আর এভাবেই একদিন মাতাল অবস্থায় সাগরে ডুবে মৃত্যুবরণ করল উবাইদুল্লাহ। এই ঘটনায় আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। একবার হেদায়েত পাওয়া মানেই মৃত্যু পর্যন্ত আপনি হেদায়েতের উপর অটল থাকবেন, এর কোনো নিশ্চয়তা নেই। এ কারণেই আমরা প্রত্যেকে দৈনিক প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের উপরে রাখুন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে হেদায়ত করুন। দৈনিক কমপক্ষে 17 বার প্রত্যেক ফরজ সালাতের প্রত্যেক রাকাতে আমরা এই দোয়াটি করি, আর এ থেকেই বোঝা যায় হেদায়তের গুরুত্ব কত বেশি। ওবাইদুল্লাহ বিন জাহাশ ছিল একেবারে শুরুতে ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের একজন। শুধু তাই নয়, এমনকি মক্কার যেই সব ব্যক্তিদের ব্যাপারে বলা হতো যারা মূর্তি পূজা থেকে দূরে থাকতেন এবং যাদেরকে হানিফ বলা হতো, ওবাইদুল্লাহ বিন জাহাসকে তাদেরও একজন মনে করা হয়। অর্থাৎ সেই জাহিলি যুগেও ওবাইদুল্লাহ বিন জাহাস মূর্তি পূজারী মুশরিক ছিলেন না। ওবাইদুল্লাহ বিন জাহাসের অন্যান্য ভাই বোনেরাও ইসলাম গ্রহণ করেছিলেন, যেমন আবদুল্লাহ বিন জাহাস, জাইনাব বিনতে জাহাস, হামনা এবং আবু আহমদ রাদিয়াল্লাহু আনহুম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপরেও ওবাইদুল্লাহ মুরতাদ হয়ে গেল কেন? এর উত্তর হচ্ছে ভোগবাদী মানসিকতা। বর্তমান যুগেও দেখা যায় মুসলিম পরিবারে জন্ম হয়েছে, এরপর ইসলামের বুঝ পেয়েছে, ইসলামের উপর বড় হয়েছে, কিন্তু কোনো এক সময় জীবনের কোনো এক পর্যায় থেকে ধীরে ধীরে দেখা যায় ওই সকল ব্যক্তিরা ভোগবাদী মানসিকতা এবং নিজের খেয়াল খুশি মতো চলার ইচ্ছার কারণে ধীরে ধীরে ইসলাম থেকে দিন থেকে দূরে সরে যেতে থাকে। দিন থেকে দূরে সরে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে কাফিরদের জীবনের বিলাসিতা এবং সেই সব বিষয়ের প্রতি লোভ লালসা করা। কলোনিয়াল শাসনের পর থেকে আমরা জানি মুসলিম প্রধান দেশগুলোতে অনেক সমস্যা রয়েছে। একদিকে দুর্নীতি, আরেকদিকে মুরতাদ দালাল শাসকগোষ্ঠীসহ নানা রকম সমস্যা আছে, এসব বাস্তবতা। এসবের ফলশ্রুতিতে রয়েছে দারিদ্র, বেকারত্ব সহ নানা রকমের সমস্যা। এসব দেখে একদল মুসলিম পশ্চিমা বিশ্বের জীবনযাত্রার প্রতি আকৃষ্ট হন, আরামায়েশ, বিলাসিতা আর আধুনিক জীবনযাত্রা তাদের চোখ ধাঁধিয়ে দেয়। এরপর উন্নত জীবনের খোঁজে তারা পশ্চিমা বিশ্বে চলে যান। আর তাদের কথা তো আগেই বলেছি, যারা নিজেদের নফসের চাহিদা এবং প্রবৃত্তির কামনা বাসনা পূরণ করতে চান, আনন্দ ফুর্তি করতে চান, মদ, নারী এবং আরও যা কিছু আছে সেগুলোর পেছনেই ছুটতে থাকেন। এইসব ভোগবাদী মানসিকতার কারণে ওইসব লোকেরা একসময় নিজেদের অজান্তেই ইসলাম থেকে বহু দূরে চলে যান। উম্মে হাবিবার স্বামী উবাইদুল্লাহ বিন জাহাসের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। আবিসিনিয়া যাওয়ার পর সে খ্রিস্টান হয়েছিল মূলত মদ পানের প্রতি আকর্ষণের কারণে। তৎকালীন খ্রিস্টানরা মদ পান করাকে তাদের একটি ধর্মীয় বিধানের মতো বানিয়ে ফেলেছিল, যদিও ধর্মের সাথে এর কোনোই সম্পর্ক ছিল না। কাজেই ওবাইদুল্লাহ খ্রিস্টধর্মের কোনো বাণীর প্রতি মুগ্ধ হয়ে কিংবা তাদের কোনো বুদ্ধিবৃত্তিক বা আকিদাগত দাওয়াত গ্রহণের কারণে ইসলাম ত্যাগ করেছে বিষয়টা এমন ছিল না। নফসের চাহিদা পূরণের পেছনে লাগামহীনভাবে ছোটার কারণেই সে মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মন্দ পরিণতি থেকে হেফাজত করুন। এ কারণেই সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, সরল পথ দেখানোর পর আপনি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করবেন না, আর আপনার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন, নিশ্চয় আপনি মহাদাতা আল ওয়াহ্হাব। সেই আবিসিনিয়ার প্রবাস জীবনে স্বামী উবাইদুল্লাহর মৃত্যুর পর কঠিন বিপদে পড়ে গেলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। এই অচেনা দেশে এখন কিভাবে থাকবেন তিনি? এর আগে যিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় নেতার মেয়ে, এই প্রবাস জীবনে তিনি অসহায় দিন কাটাতে বাধ্য হলেন। দুঃখ কষ্টের মধ্যে কাটতে লাগলো তার প্রবাস জীবন। এই অবস্থায় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার সামনে তিনটি অপশন ছিল। এক নম্বর, দিন ত্যাগ করা; দুই নম্বর, মক্কায় ফিরে যাওয়া; আর তিন নম্বর, মুসলিম হয়ে আবিসিনিয়াতেই থাকতে থাকা আর দুঃখ কষ্ট সহ্য করা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তৃতীয় অপশনটি গ্রহণ করলেন। তিনি মক্কায় ফিরে গেলেন না, ইসলাম ত্যাগও করলেন না, সেই প্রবাস জীবনে আবিসিনিয়াতেই থেকে গেলেন। আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আশা করতে লাগলেন, নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করবেন। বান্দা হিসেবে আমাদের উচিত সবসময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা, কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ তাআলা বান্দার সাথে তেমনই আচরণ করে থাকেন। একদিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা স্বপ্ন দেখলেন, কে যেন তাকে ডাকছে বহু দূর থেকে আর বলছে, ইয়া উম্মুল মুমিনিন, ইয়া উম্মুল মুমিনিন। এই স্বপ্নটা দেখেই ঘুম ভেঙে গেল উম্মে হাবিবার। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন খুব শীঘ্রই তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন মদিনায় আর উম্মে হাবিবা তো রয়েছেন আফ্রিকাতে। কিভাবে তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বিষয়ে ভেবে ভেবে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হয়রান হয়ে গেলেন। এভাবেই কেটে গেল আরও কিছুদিন। একদিন কে যেন কড়া নাড়ল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায়। উম্মে হাবিবা দরজা খুলে দেখেন একজন দাসী এসেছে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির কাছ থেকে। সেই দাসীর নাম উবরুহা। দাসীটি ছিল মুসলিম। দাসী বলল, সুখবর গ্রহণ করুন, বাদশাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি এসেছে। সেই চিঠিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, আমার সাথে উম্মে হাবিবার বিয়ের ব্যবস্থা করুন। এই খবর শুনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এত খুশি হলেন যে সাথে সাথে নিজের গায়ের গয়না খুলে উপহার দিলেন সেই দাসীকে। এরপর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তার মামাতো ভাই খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন বাদশার কাছে। এই বিয়েতে তিনিই ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার অভিভাবক বা ওয়ালি। সেদিন সন্ধ্যায় বাদশাহ নাজ্জাশি সব সাহাবিদেরকে ডেকে আনলেন তার দরবারে। সাহাবিরা জড়ো হলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিয়ের দাওয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মে হাবিবার বিয়ে হচ্ছে এই কথা শুনে তারা খুবই আনন্দিত হলেন। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবা একরাম বাদশাহ নাজ্জাশির দরবারে এসে উপস্থিত হলেন। এরপর নির্ধারিত সময়ে শুরু হলো বিয়ের অনুষ্ঠান। কিন্তু পাত্র, তিনি তো এই বিয়েতে উপস্থিত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই বিয়েতে উপস্থিত ছিলেন না, তিনি ছিলেন মদিনায়। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ভাষণ দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন স্বয়ং বাদশাহ নাজ্জাশি। তিনি খুতবা দিলেন, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, এরপর কালেমার সাক্ষ্য দিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন যেন উম্মে হাবিবাকে তার কাছে বিয়ে দেই। আমি সেই অনুরোধ কবুল করেছি আর এই বিয়ের মোহরানা হিসেবে আমি 400 স্বর্ণমুদ্রা উপহার দিচ্ছি উম্মে হাবিবাকে। এই বলে নাজ্জাশি 400 স্বর্ণমুদ্রা তুলে দিলেন উম্মে হাবিবার অভিভাবক খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহুর হাতে। উম্মে হাবিবা ছাড়া আর কোনো উম্মুল মুমিনিনের বিয়েতে এত মোহরানা প্রদান করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য উম্মুল মুমিনিনদের বিয়ের সময় সাধারণত 400 দিরহাম মোহরানা প্রদান করতেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিয়েতে এত বেশি মোহরানা দেওয়ার কারণ হচ্ছে এই মোহরানা আদায় করেছিলেন বাদশাহ নাজ্জাশি, তাই তিনি 400 স্বর্ণমুদ্রা উপহার দিয়েছিলেন। নাজ্জাশির ভাষণের পর উঠে দাঁড়ালেন উম্মে হাবিবার মামাতো ভাই খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু। তিনিও প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, এরপর কালেমার সাক্ষ্য দিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো বিয়ের প্রস্তাব কবুল করেছি আর উম্মে হাবিবাকে তার কাছে বিয়ে দিচ্ছি। এভাবেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হয়ে গেলেন আমাদের মা, তিনি হয়ে গেলেন উম্মুল মুমিনিনদের একজন। বিয়ে তো হয়ে গেল, এবার সাহাবায়ে কেরাম উঠে দাঁড়ালেন চলে যাওয়ার জন্য। কিন্তু নাজ্জাশি বললেন, আপনারা কোথায় যাচ্ছেন সবাই বসুন, নবীদের বিয়ের নিয়ম হচ্ছে বিয়ের পর সবাইকে খাবার খাওয়ানো। তাই বাদশাহ নাজ্জাশি সবাইকে আহার করালেন, এটা ছিল একটি রাজকীয় আয়োজন। তৃপ্তির সাথে সবাই খাওয়া দাওয়া করলেন। এত জাকজমকের সাথে আর কোনো উম্মুল মুমিনিনের বিয়ে হয়নি। আবিসিনিয়ার মুসলিমদের কষ্টকর প্রবাস জীবনে সেটা ছিল এক বিরাট আনন্দের উপলক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের সময় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 36 কিংবা 37 বছর। এই বিয়ে হয়েছিল ষষ্ঠ হিজরিতে মতান্তরে সপ্তম হিজরিতে। সেই বছরেই খাইবার বিজয় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাইবার বিজয়ের পর আল্লাহ রাসূল নির্দেশ পাঠান আবিসিনিয়ার মুসলিমরা যেন মদিনায় চলে আসেন। এই নির্দেশ পেয়ে খুবই খুশি হলেন আবিসিনিয়ার মুসলিমরা। বাদশাহ নাজ্জাশি একটি জাহাজের ব্যবস্থা করলেন যেন সেই জাহাজে চড়ে মুহাজির সাহাবিরা যেতে পারেন মদিনায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনিও মদিনায় যাওয়ার প্রস্তুতি নিলেন। এমন সময় বাদশাহ নাজ্জাশির দাসী উবরুহা তিনি এলেন উম্মে হাবিবার কাছে। তখন দাসীকে 50টি স্বর্ণমুদ্রা উপহার দিতে চাইলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু দাসী বলল, বাদশাহ আমাকে কিছু গ্রহণ করতে নিষেধ করেছেন, আপনার উপহার দেওয়া গয়নাগুলো ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি, আর বাদশাহ এই উপহারগুলো পাঠিয়েছেন আপনার জন্য। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা দেখলেন বাদশাহ নাজ্জাশি তার কাছে পাঠিয়েছেন নানা রকমের সুগন্ধি, আম্বর এবং মিশক। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা সেই সুগন্ধিগুলো যত্নের সাথে রেখে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দেওয়ার জন্য। এবার জাহাজে ওঠার পালা। তখন নাজ্জাশির দাসী উবরুহা উম্মে হাবিবাকে বললেন, আপনার কাছে একটি অনুরোধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার নামটি বলতে ভুলবেন না, তাকে আমার সালাম জানাবেন আর বলবেন আমি ইসলাম গ্রহণ করেছি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিদায়কালে এই কথাটি বারবার বলছিল সেই ইমানদার দাসীটি। সেই ইমানদার দাসীর অন্তরে যে আবেগ আর ভালোবাসা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেটি বিশেষভাবে লক্ষণীয়। সেই দাসী জানত হয়তো আল্লাহ রাসূলের সাথে এই দুনিয়ার জীবনে কখনোই তার দেখা হবে না, কারণ সে আছে আফ্রিকার দেশ আবিসিনিয়াতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন মদিনায়। এই দুইটি মহাদেশের মাঝে আছে লোহিত সাগর। কিন্তু এরপরেও রাসূলের প্রতি ভালোবাসার কারণে সেই দাসী বারবার বলছিল, রাসূলের কাছে আমার কথা বলবেন, তাকে আমার সালাম জানাবেন। সত্যিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্ত মানুষ। উম্মতের কাছ থেকে তিনি যতটা ভালোবাসা পেয়েছেন এমনটা আর কোনো নবী রাসূল পাননি। কিয়ামত পর্যন্ত আরও এমন বহু মানুষ আসতে থাকবেন যারা নিজেদের জীবন, সম্পদ, পরিবার সব কিছুর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বেশি ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখার বিনিময়ে নিজেদের জীবন কুরবানি করতেও রাজি থাকবেন তারা। আমরা জানি কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে দেখার আর কোনো সুযোগ নেই। কিন্তু যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের অন্তরে এই আকুতি আর আকাঙ্ক্ষা জারি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উম্মতের এইসব লোকেদের কথা স্মরণ করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার তো ইচ্ছা হয় হায় আমি যদি ওই সব ভাইদেরকে দেখতে পেতাম যারা আমাকে না দেখেও আমার প্রতি ইমান এনেছে। অন্য বর্ণনা এসেছে সাহাবা ইকরাম জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, বরং তোমরা তো আমার সাথী বা সাহাবি। আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে না দেখেও আমার উপরে ইমান এনেছে। অন্য বর্ণনা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে এমন সব লোকেরা আসবে যাদের প্রত্যেকে নিজেদের পরিবার, পরিজন এবং সমস্ত মাল সম্পদের বিনিময়ে হলেও আমাকে দেখার আগ্রহ রাখবে। আর এই উম্মতের শেষ ভাগে যারা আসবে সেই সব ইমানদারদের জন্য রয়েছে সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের জন্য একবার সুসংবাদ যারা আমার সাক্ষাৎ লাভ করেছে এবং আমার উপরে ইমান এনেছে, আর তাদের জন্য সাতবার সুসংবাদ যারা আমাকে দেখেনি তবুও ইমান এনেছে। ফিরে যাচ্ছি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘটনায়। মদিনায় আসার পর উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাকে আবিসিনিয়াতে থাকাকালে বিয়ের সব কাহিনী বর্ণনা করলেন, আবিসিনিয়ার বিভিন্ন ঘটনা বর্ণনা করলেন, আর সেই ইমানদার দাসীর পাঠানো সালামের কথাও বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, তার উপরেও আল্লাহর পক্ষ থেকে সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা মদিনায় আসার পর সাহাবা ইকরাম খুবই খুশি হলেন। তারা সবাই তাকে বরণ করে নিলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার জন্য একটি নতুন কক্ষ বা ঘর বানানো হলো মসজিদে নববীর পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উম্মে হাবিবাকে তার ঘরটা দেখিয়ে দাও। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা সেখানে গিয়ে দেখেন ঘরে অনেক ময়লা আবর্জনা জমে আছে। তখন তিনি তার দাসীদেরকে বললেন, ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করো। দাসীদের সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নিজেও সেই ঘর পরিষ্কারের কাজে লেগে গেলেন। এরপর তিনি একটি মাদুর এনে বিছিয়ে দিলেন মেঝেতে, সারা ঘরে সুগন্ধি লাগালেন, আর একটু পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে উপস্থিত হলেন সেই ঘরে। ঘরে ঢুকেই তিনি একটি মনোমুগ্ধকর সুঘ্রাণ পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করলেন সেই ঘ্রাণটা। আর এভাবে সুন্দরভাবে ঘর সাজানোর জন্য তিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করলেন আর বললেন, এমনই রুচিশীল আর অভিজাত হয় কুরাইশ মেয়েরা, একমাত্র তাদের পক্ষে সম্ভব এমন আচরণ করা। এভাবেই শুরু হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার জীবন। এই ঘটনায় আমরা দেখতে পাই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কীভাবে নিজ হাতে ঘর পরিষ্কার করেছেন এবং পরিপাটি করে সব কিছু প্রস্তুত করেছেন। মক্কার সবচেয়ে বড় নেতার মেয়ে হয়েও তিনি নিজ হাতে নিজের ঘর পরিষ্কার করেছেন। স্বামীকে কীভাবে খুশি রাখা যায় তিনি সেই ব্যবস্থা করেছেন। ওদিকে একসময় উম্মে হাবিবার পিতা আবু সুফিয়ানের কাছে পৌঁছে গেল এই বিয়ের খবর। আগেই বলেছি আবু সুফিয়ান ছিল কাফেরদের প্রধান নেতা, তাই সে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রু। কিন্তু এই বিয়ের খবর শুনে আবু সুফিয়ান মোটেও অখুশি হলো না, বরং সে পাত্র হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাই করল। আবু সুফিয়ান বলল, যালিকাল ফাহল লা ইয়াকরাউ আনফাহু, অর্থাৎ এই প্রবাদ বাক্যের মাধ্যমে আবু সুফিয়ান বলল, তিনি তো এমন এক ঘোড়া যার নাক কখনো ধুলিমলিন হয় না, মাটিতে হোঁচট খায় না। অর্থাৎ এই কথার মাধ্যমে আবু সুফিয়ান বোঝাল, উঁচু বংশের অভিজাত পাত্রের সাথেই আমার মেয়ের বিয়ে হয়েছে, তিনি এমন এক পাত্র যার প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না। এই ঘটনায় লক্ষণীয় হচ্ছে কাফের হয়েও, বরং কাফেরদের নেতা হয়েও কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকুণ্ঠ প্রশংসা করেছিল আবু সুফিয়ান। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই মুহাম্মদ, তিনিই আহমাদ, যিনি সর্বাধিক প্রশংসিত এবং যিনি প্রশংসাকারী। মানুষের মধ্যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হয়, এত প্রশংসা আর কোনো ব্যক্তির করা হয় না, এই কারণে তিনি প্রশংসিত। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, তেমনটা আর কেউই করতে পারবে না, এ কারণে তিনি সর্বাধিক প্রশংসাকারী, তিনিই মুহাম্মদ, তিনিই আহমাদ। এবারে যাচ্ছি আরেকটি চমৎকার ঘটনায়, যে ঘটনায় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ইমানের উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে। আল্লাহ তাআলার জন্যই ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্যই শত্রুতা বা ঘৃণা, অর্থাৎ আলওয়ালা আল বারা এর চমৎকার দৃষ্টান্ত ফুটে উঠেছে এই ঘটনায়। হুদাইবিয়া চুক্তির মাধ্যমে কাফেররা সন্ধি করেছিল যে আগামী 10 বছর তারা কোনো যুদ্ধ করবে না মুসলিমদের বিরুদ্ধে। যারা মুসলিমদের সাথে থাকবে, যারা মুসলিমদের মিত্র, তাদের উপরেও তারা কোনো হামলা করবে না, এই মর্মে ওয়াদা করেছিল। কিন্তু 1 বছর যেতে না যেতেই এই শর্ত ভঙ্গ করল মুশরিকরা। ওরা হামলা করে বসল মুসলিমদের মিত্র গোত্রের উপর। এরপর ভয় পেয়ে যায় আবু সুফিয়ান। সে ভাবল, এবার তো মুসলিমরাও পাল্টা হামলা করবে মক্কার মুশরিকদের উপর, আর তারা মক্কা দখল করে নেবে। এই কারণে সে তাড়াতাড়ি ছুটে এলো মদিনায়, যেন মুসলিমরা পাল্টা হামলা করার আগেই সে আল্লাহ রাসূলের সাথে দেখা করতে পারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইতে পারে। মদিনায় আসার পর আবু সুফিয়ান গিয়ে উঠল তার মেয়ে উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরে। সেই ঘরে একটি মাদুর বিছানো ছিল। আবু সুফিয়ান সেখানে বসতে চাইল, কিন্তু তখন হঠাৎ করে এক টান দিয়ে সেই মাদুরটা মাটি থেকে উঠিয়ে নিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, যেন আবু সুফিয়ান সেখানে বসতে না পারে। এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল আবু সুফিয়ান। সে প্রশ্ন করল, এই বিছানাটা গুটিয়ে নিলে কেন? আমি কি এই বিছানায় বসার যোগ্য নই, নাকি এই বিছানাটাই আমার উপযুক্ত নয়? জবাবে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা, আর আপনি একজন মুশরিক হয়ে এই বিছানায় বসতে পারেন না, কারণ মুশরিকরা অপবিত্র, এ কারণেই আমি গুটিয়ে নিয়েছি বিছানাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই সম্মান করতেন আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় নিজের মুশরিক পিতাকে বসতে দিলেন না। মেয়ের এমন আচরণ দেখে আবু সুফিয়ান সেখান থেকে উঠে গেলেন আর বলতে লাগলেন, লাকদ আসো আবাকি বা আদিশারুন, আমার কাছ থেকে আসার পর তোমার মধ্যে অনেক মন্দ বিষয় ঢুকেছে। সুতরাং উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ইমানের ঝলকানি, এটা ছিল আবু সুফিয়ানের কাছে মন্দ বিষয়, কারণ সে ছিল মুশরিক। আবু সুফিয়ান বলছে, আমার কাছ থেকে আসার পর তুমি অনেক বদলে গেছো, তোমার মধ্যে অনেক মন্দ বিষয় ঢুকেছে। এখানে আবু সুফিয়ান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার কোন পরিবর্তনের কথা বলছে? আসলে তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার মধ্যে মন্দ কিছু প্রবেশ করেনি, বরং তার মধ্যে ঈমান প্রবেশ করেছে। ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলার জন্যই কাউকে ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্যই কাউকে অপছন্দ করা বা ঘৃণা করা। একেই বলা হয়ে থাকে আলওয়ালা ওয়াল বারা। যার মধ্যে আলওয়ালা ওয়াল বারা নেই, সে ইমানের স্বাদ পেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে আর আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু প্রদান করে আর আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের যত আমল আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই ভালোবাসা যা আল্লাহর জন্য হয়ে থাকে আর ওই শত্রুতা যা আল্লাহর জন্য হয়ে থাকে। উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা খুবই ভালোবাসতেন তার পিতাকে, কিন্তু তার পিতা যে মুশরিক এটা নিয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার মনে ছিল অনেক দুঃখ। এ কারণে তিনি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাআলা উম্মে হাবিবার পিতা আবু সুফিয়ানকে হেদায়ত দেন এবং তাকে মুসলিম বানিয়ে দেন। এই আশায় তিনি সবসময় তিলাওয়াত করতেন এই আয়াতটি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন,
আসাল্লাহু আন ইয়াজআল বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু গাফুরুর রাহীম।
যাদের সাথে তোমাদের শত্রুতা আছে আশা করা যায় আল্লাহ তাদের সাথে তোমাদের বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ করুণাময়। লক্ষণীয় বিষয় হচ্ছে এই আয়াতটি নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিয়ের পর। এই আয়াতে আবু সুফিয়ানের শত্রুতা দূর হওয়ার দিকে ইঙ্গিত রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিয়ের পর থেকে আল্লাহ রাসূলের প্রতি কিছুটা হলেও ভালোবাসা সৃষ্টি হয় আবু সুফিয়ানের মনে। কারণ যত যাই হোক, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার মেয়ের জামাই, আর আরবরা ঐতিহ্যগতভাবে শ্বশুরবাড়ির লোকজনের সাথে শত্রুতা করাকে লজ্জার বিষয় মনে করত। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেয়ে উম্মে হাবিবার বিয়ের পর থেকে রাসূলের সাথে শত্রুতা করতে কিছুটা হলেও লজ্জা পেত আবু সুফিয়ান, যদিও সে তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিল মক্কা বিজয়ের সময়ে। আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের ঘটনাটিও বেশ চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10,000 সাহাবী নিয়ে মক্কায় এলেন, তখন হঠাৎ করে এত সৈন্য দেখে ভয় পেয়ে গেল আবু সুফিয়ান। আবু সুফিয়ান কিংবা মক্কার কেউই জানত না মুসলিমরা মক্কা বিজয়ের জন্য বাহিনী নিয়ে আসছে। রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাইরে শিবির স্থাপন করলেন এবং বাহিনীর সবাইকে পৃথক পৃথক চুলা জ্বালানোর নির্দেশ দিলেন। আবু সুফিয়ান দূর থেকে এই দৃশ্য দেখল। অন্ধকারের মধ্যে অনেকগুলো চুলা জ্বলছে। এই আগুন দেখে আবু সুফিয়ান ভয় পেয়ে গেল এবং সে ভাবতে লাগল, না জানি কত বড় বিশাল বাহিনী নিয়ে আল্লাহর রাসূল এসেছেন মক্কা বিজয় করতে। আবু সুফিয়ান যখন এই কথাগুলো বলছিল, তখন সেখানে উপস্থিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস তিনিও ছিলেন মুসলিম, কিন্তু তখনও পর্যন্ত নিজের ইসলামের কথা গোপন রেখেছিলেন তিনি। আব্বাস যখন দেখলেন আবু সুফিয়ান ভয় পেয়ে গেছে, তখন তিনি কৌশলে আবু সুফিয়ানকে নিয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুতে। আবু সুফিয়ানকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস, তুমি কি এখনও ঈমান আনবে না? এখনও বুঝতে পারছো না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই? জবাবে আবু সুফিয়ান বলল, নিশ্চয়ই বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যদি থাকতো তাহলে তো এই মূর্তিগুলো আমাকে এই বিপদ থেকে বাঁচাতো। এই বলে সে কালেমার অর্ধেকটা পড়ল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলে সে মেনে নিল এক আল্লাহকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে আল্লাহ রাসূল হিসেবে মানতে চাইছিল না। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস, এখনও বুঝতে পারছো না আমি আল্লাহর রাসূল। এই কথার পর আবু সুফিয়ান কিছুক্ষণ চুপ রইল এবং এরপর চিন্তা করে বলল, এই ব্যাপারে আমার কিছু সন্দেহ আছে। এই কথা শুনে আবু সুফিয়ানকে একটা কঠিন ধমক দিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর বললেন, তোমার ধ্বংস হোক, নিজের গর্দান কাটা যাওয়ার আগেই আল্লাহর রাসূলকে রাসূল হিসেবে মেনে নাও। অবশেষে আবু সুফিয়ান পুরো কালেমার সাক্ষ্য দিল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও ঈমান আনল, আর এভাবেই তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলিম হয়ে গেলেন। এই খবরটা শুনে খুবই খুশি হলেন উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। তিনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। এবারে চলুন জানা যাক আমাদের মা উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ইবাদত বন্দেগী সম্পর্কে কিছু বর্ণনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি মহল বা প্রাসাদ নির্মাণ করা হবে। এই 12 রাকাত সুন্নত সালাত হচ্ছে ফজরে 2 রাকাত, জোহরে ফরজের আগে 4 রাকাত এবং ফরজের পরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত এবং এশার ফরজের পরে 2 রাকাত, এভাবে 12 রাকাত সুন্নত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথা শোনার পর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা দৈনিক 12 রাকাত সুন্নত সালাত নিয়মিত আদায় করতেন। মৃত্যু পর্যন্ত কখনও তিনি এই 12 রাকাত সালাত আদায় করতে ভুলেননি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুবই অনুগত। আল্লাহ রাসূলের মুখ থেকে কোনো কিছু শুনলে সেটা পালন করতে কখনোই তিনি ভুলতেন না। যখন উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু সুফিয়ান মৃত্যুবরণ করে, এর 3 দিন পর তিনি নিজের গালে কিছু সুগন্ধি লাগান। আর তার দাসীর গালেও কিছু সুগন্ধি লাগিয়ে দেন। এটা দেখে অনেকে অবাক হলো। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার সুগন্ধি লাগানোর কোনো দরকার ছিল না, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে নারী আল্লাহ ও তার রাসূলের উপর ইমান রাখে সে যেন কারো মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন না করে। তবে স্বামীর বিষয়টি আলাদা, স্বামীর মৃত্যু হলে সে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারে। এ কারণে 3 দিন অতিক্রম হওয়ার পর শোক ভাঙার উদ্দেশ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নিজের গালে সুগন্ধি লাগিয়েছিলেন। কারো মৃত্যুতে শোকাহত হওয়া এটি খুবই স্বাভাবিক বিষয়। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং সভ্যতায় এই শোক প্রকাশের বিভিন্ন রকমের রীতি বা রেওয়াজ দেখা যায়। ইসলামী শরীয়তে 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করা বৈধ, তবে এটা করতেই হবে বা ওয়াজিব কিংবা আবশ্যক এরকম কিছু নয়। অন্যান্য ধর্মে শোক প্রকাশের জন্য যেসব বাহুল্য আচরণ রয়েছে ইসলামে তেমন কিছু নেই। তবে স্বাভাবিকভাবেই যে কোনো শোকের বিষয়ে মন খারাপ লাগে, দুঃখ বোধ লাগে, খাবারের প্রতি আগ্রহ থাকে না, এগুলো তো স্বাভাবিক মানবীয় অনুভূতি। 3 দিন পর্যন্ত এভাবে শোক পালন করা যেতে পারে, এরপর প্রত্যেককে তার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী স্বাভাবিক আচরণে অভ্যস্ত হতে হবে। আর স্বামীর মৃত্যুতে একজন নারী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা সম্পর্কে একটি বর্ণনা। একদিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমন সময় সেখানে এলেন তার বৈমাত্রীয় ভাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বসে থাকতে দেখে সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তখন তাকে ডাক দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, ওহে মুয়াবিয়া, তুমি এদিকে এসো। এই ডাক শুনে রাসূলের কাছে ফিরে এলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি সেখানে বসে পড়লেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, আমার ইচ্ছা হয় তুমি, আমি এবং উম্মে হাবিবা এভাবে জান্নাতে বসে থাকব, তখন আমাদের হাতে থাকবে জান্নাতের পানীয়, জান্নাতের শরবত। এই হাদিস থেকে বোঝা গেল উম্মে হাবিবা এবং তার ভাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমা তারা ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 4 বছর সংসার করার সুযোগ পেয়েছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। এই 4 বছরে তিনি অনেক কিছুই জেনেছেন এবং শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি 65টি হাদিস বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিনদের মধ্যে তিনিই ছিলেন চতুর্থ সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আরও 33 বছর জীবিত ছিলেন। সুতরাং তিনি খুলাফায়ে রাশিদিনের 30 বছরের শাসনামল এবং পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনের 3 বছর সময়কাল পেয়েছিলেন। খলিফাদের সময়ে বাইতুল মাল থেকে উম্মুল মুমিনিনদের বাৎসরিক খরচ এবং ভাতা প্রদান করা হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রচলন করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তা অব্যাহত রাখেন। এই দুজনের পর তৃতীয় খলিফা হয়েছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মেয়াদ ছিল 12 বছর, এর মধ্যে প্রথম 9 বছর ছিল খুবই শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষের 3 বছরে ইহুদি আবদুল্লাহ ইবনে সাবা সুকৌশলে ইসলাম গ্রহণের ভান করে মুসলিমদের মধ্যে নানা রকমের ফিতনা বিস্তার করতে থাকে। এভাবে সে ধীরে ধীরে ইসলামী খিলাফতের বিভিন্ন দূরবর্তী এলাকায় তার অনুসারী বাহিনী তৈরি করে ফেলে। এরপর তাদেরকে নিয়ে এসে 35 হিজরির হজের মৌসুমে মদিনা অবরোধ করে। মদিনায় সে প্রবেশ করেছিল হজ যাত্রীদের বেশ ধরে। মদিনা অবরোধের পর সে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নিজের বাড়িতে অবরুদ্ধ করে ফেলে এবং তাকে খলিফার পদ থেকে পদত্যাগের দাবি জানাতে থাকে। কিন্তু এইসব বিভ্রান্ত ফিতনাবাজ লোকের কথা কেন শুনবেন ওসমান রাদিয়াল্লাহু আনহু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আগেই এই ব্যাপারে জানিয়ে গিয়েছিলেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে কানে কানে বলেছিলেন, ওসমান, আল্লাহ তোমাকে একটি সম্মানের চাদর দিবেন, যদি কেউ সেই চাদর খুলে ফেলতে বলে তাহলে তুমি সেটা খুলবে না। এই চাদরের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিলাফতকে বুঝিয়েছিলেন। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানানো সেই তথ্য অনুসারে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু জানতেন তিনি শাহাদাত বরণ করবেন। এই কারণে ফিতনাবাজদের ক্ষতি কমানোর উদ্দেশ্যে তিনি নিজেকে আল্লাহর রাহে উৎসর্গ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেন তিনি শহীদ হলেও মদিনার অন্যান্য কোনো মুসলিমের রক্ত না ঝরে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এটা ছিল বিরাট কুরবানি এবং ধৈর্যের পরীক্ষা। যখন সেই ফিতনাবাজ লোকেরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করল, তারা তার বাড়িতে খাদ্য এবং পানীয় সরবরাহ বন্ধ করে দিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ওসমান ছাড়াও তার পরিবারের লোকেরা থাকতেন, নারী শিশুরা থাকতেন। কাজেই ওসমান রাদিয়াল্লাহু আনহু সাহায্যের আবেদন জানালেন আলী, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমের কাছে, এবং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের কাছেও তিনি সাহায্যের আবেদন জানালেন। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িটি ছিল উম্মুল মুমিনীনদের ঘর সংলগ্ন। এরপর সেই ফিতনাবাজদের অবরোধের মুখে যিনি সবার প্রথমে ওসমানকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আর উম্মুল মুমিনীনদের মধ্যে সবার প্রথমে যিনি সাহায্য করতে এগিয়ে আসেন তিনি হচ্ছেন উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। এছাড়া আমরা আগেই উল্লেখ করেছি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার মা সাফিয়া বিনতে আবিল আস তিনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর ফুপু। কিন্তু ফিতনাবাজরা কিছুতেই সাহায্য পৌঁছাতে দিচ্ছিল না ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। এর মধ্যেই আলী রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্টে কিছু পানি পাঠাতে সক্ষম হলেন। ওদিকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছাতে পারছিলেন না। এ সময় তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ফিতনাবাজ লোকেদেরকে বলবেন বিধবা নারী এবং এতিম শিশুদের ব্যাপারে খলিফা হিসেবে ওসমানের কিছু ওসিয়ত আছে আর এই ব্যাপারে তিনি তার সাথে কথা বলতে এসেছেন। কিন্তু সেই ফিতনাবাজ লোকেরা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার এই কথা বিশ্বাস করল না এবং তার সাথে অত্যন্ত বাজে আচরণ করল। ফলে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে চলে আসতে বাধ্য হলেন। এই ঘটনায় দেখা যায় সেই ফিতনাবাজ লোকেরা কত বিভ্রান্ত এবং উশৃঙ্খল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার মান মর্যাদা এবং সম্মানের দিকেও তারা ভ্রূক্ষেপ করছিল না। এই ফিতনাকালে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা একটি বিরূপ ঘটনার মুখোমুখি হয়েছিলেন। জনৈক ফিতনাবাজ লোক একবার বিনা অনুমতিতে উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার কক্ষে ঢুকে পড়ে। এমনকি এই লোকটি এতটাই বেয়াদব আর অভদ্র ছিল সেখান থেকে বের হওয়ার পর সে মানুষের কাছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার চেহারা এবং রূপ লাবণ্যের বর্ণনা দিতে শুরু করে। এভাবে একই সাথে সেই লোকটি দুইটি মারাত্মক অপরাধ করে। প্রথমত, উম্মুল মুমিনীনদের কক্ষে মাহরাম ব্যতীত কোনো পুরুষের ঢোকার অনুমতিই নেই, সেটি ছিল সেই লোকের প্রথম অপরাধ। সে বিনা অনুমতিতে সেই কক্ষে অনুপ্রবেশ করেছিল। দ্বিতীয় অপরাধ হচ্ছে, এরপর সে মানুষের কাছে গিয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার রূপ লাবণ্যের বর্ণনা দিচ্ছিল। এই ঘটনার কারণে স্বাভাবিকভাবেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা খুবই মনঃক্ষুণ্ণ হলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে ওই লোকটির বিরুদ্ধে বদদোয়া করলেন, যেন আল্লাহ তাআলা ওই লোকটির হাত কেটে নেন এবং ওই লোকটির লজ্জাস্থান মানুষের সামনে উন্মুক্ত করে তাকে অপমানিত করেন। এর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার সেই দোয়া কবুল করলেন। জনৈক ব্যক্তির তরবারি রাখাতে সেই লোকটির হাত কাটা যায়। এরপর সে প্রাণ ভয়ে দৌড়াতে থাকে আর তখন সে মুখ দিয়ে নিজের লুঙ্গি কামড়ে ধরেছিল। এই অবস্থায় তার লজ্জাস্থান খুলে যায় এবং সকলের সামনে সে চরমভাবে অপমানিত হয়। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে সেই ফিতনার সময়টি অতিক্রান্ত হয়। ফিতনার সময় শেষ হওয়ার পর এসেছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তখন তার ভাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের প্রথম 3 বছর প্রত্যক্ষ করেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কোনো ধরনের রাজনৈতিক ভূমিকায় অংশগ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি ঘরে অবস্থান করেছেন এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে নিজেকে ব্যস্ত রেখেছেন রাদিয়াল্লাহু আনহা। উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘ হায়াত পেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আরও 33 বছর তিনি জীবিত ছিলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন 44 হিজরিতে, যখন তার বয়স হয়েছিল 70 বছর। মৃত্যুর আগে তিনি উম্মুল মুমিনীন আয়েশা এবং উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আনেন নিজের কাছে। এরপর নিজের ভুল ত্রুটির জন্য তাদের কাছে ক্ষমা চান। আসলে এই ক্ষমা চাওয়া এটা ছিল তার বিনয়ের বহিঃপ্রকাশ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার এবং আপনাদের মধ্যে সম্পর্ক তেমনটাই ছিল যেমনটা সতীনদের মধ্যে হয়ে থাকে। আপনারা যা পছন্দ করেছেন আমিও তাই পছন্দ করেছি, তাই আপনারা আমার মাগফিরাতের জন্য দোয়া করুন। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, দোয়া করি আল্লাহও যেন আপনাকে ক্ষমা করে দেন। এ কথা শুনে খুশি হয়ে যান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আপনি আমাকে খুশি করে দিয়েছেন, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিন। এভাবে উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা একই জবাব দেন এবং তাকেও একই ধরনের কথা বলেন উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। উম্মুল মুমিনীনরা এভাবেই একজন আরেকজনকে ভক্তি শ্রদ্ধা করতেন এবং পরস্পর পরস্পরকে ভালোবাসতেন। এভাবেই তারা সংসার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে, পরস্পর সতীন হিসেবে। এ কারণেই আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা এত বেশি। শেষ করার আগে সংক্ষেপে আরও একবার নজর দেওয়া যাক এই মহিয়সী নারী উম্মুল মুমিনীন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার জীবনীর দিকে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একেবারে শুরুতে ইসলাম গ্রহণকারীদের একজন। মক্কার সবচেয়ে বড় কাফের নেতার মেয়ে হয়েও তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং আরাম আয়েশের বিলাসী জিন্দেগির বদলে বেছে নিয়েছিলেন কষ্ট আর ত্যাগের জীবন, কারণ তিনি জানতেন দুনিয়ার জীবন অস্থায়ী, দুনিয়ার জীবন একটি প্রতারণা ছাড়া আর কিছু নয়, আর বাস্তবতা হচ্ছে আখিরাতের জীবন যা আসছে আমাদের সামনে। মক্কার সবচেয়ে বড় কাফের নেতার মেয়ে হয়েও তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, হেদায়েত আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার জীবনের আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, ইমানের পরীক্ষায় ধৈর্যের সাথে সবরের সাথে উত্তীর্ণ হওয়া এবং ইমানের উপরে লেগে থাকা, দৃঢ় থাকা, অটল থাকা। আবিসিনিয়া হিজরতের পর শুরু হয়েছিল তার কষ্টকর শরণার্থী জীবন। সেখানে তার স্বামী ওবায়দুল্লাহ বিন জাহাস মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তখন বিধবা হয়ে যান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। এরপরেও তিনি ইমান ছাড়েননি, আবিসিনিয়াতেই অবস্থান করতে থাকেন ধৈর্য এবং সবরের সাথে। এরপর আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করলেন। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বামী বানিয়ে দিলেন। সুতরাং আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদের কথা ভুলে যান না, আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে পরিত্যাগ করেন না। তিনি আমাদের প্রত্যেকের অবস্থা জানেন এবং সব সময় আমাদেরকে দেখছেন। কষ্টের পরেই আসে স্বস্তি, কষ্টের পরেই আসে সহজতা। আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিশুদ্ধ ইমানের অধিকারী। যখন তার পিতা আবু সুফিয়ান মুশরিক অবস্থায় মদিনায় এসেছিলেন, তখন উম্মে হাবিবা তার পিতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় বসতে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এভাবে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ইমানের সবচেয়ে মজবুত আংটার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। আর ইমানের সবচেয়ে মজবুত আংটা হচ্ছে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা, অর্থাৎ আলওয়ালা আলবারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার পর উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা 4 বছর সংসার করেছেন আল্লাহ রাসূলের সাথে। এই সময়টা তিনি কাটিয়েছেন স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের মাধ্যমে এবং আনুগত্যের মাধ্যমে। প্রথমবার যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করেন, সেই দিনেই তিনি নিজ হাতে ঘর পরিষ্কার করেন, ঘরের ময়লা পরিষ্কার করে ঝাড়ু দেন, সুগন্ধি লাগান এবং সব কিছু পরিপাটি করে সাজিয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই কক্ষে প্রবেশ করেন, তিনি সেটা দেখে খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার রুচির প্রশংসা করেছিলেন। সেই ঘটনা থেকে বোঝা যায় পরিপাটি এবং পরিচ্ছন্ন থাকার সাথে অর্থ খরচের কোনো সম্পর্ক নেই। জুহুদ তথা দুনিয়া বিমুখ সাদামাটা জীবনযাপন করেও পরিপাটি এবং পরিচ্ছন্ন থাকা যায়, আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো ইমানের অংশ। সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার উপরে সন্তুষ্ট হয়ে যান, জান্নাতে তার মর্যাদা আরও বাড়িয়ে দিন, আর আমাদেরকেও জান্নাতে দাখিল করুন এবং জান্নাতে আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।